রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরা। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান মাযীদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। গত পর্বে আমরা তাবুকের যুদ্ধ সংক্রান্ত কোরআনের কিছু আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তাবুকের কিছু টুকরো ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাবুক অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ঘটনা আছে, এটা বদর বা উহুদের মতো একক কোনো ঘটনা নয়। এই ঘটনাগুলো তাবুকের যুদ্ধের ঘটনা, তবে ঠিক কবে ঘটেছে বা কখন ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায় না। প্রথম যে ঘটনাটি আলোচনা করব তা মুসনাদে আহমদ গ্রন্থে মুআয ইবনে জাবালের বর্ণনা এসেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, জামাতের সাথে ফজরের সালাত আদায় করে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের দিকে চললেন। লোকজন সবাই উটের পিঠে করে যাচ্ছিল। সূর্যোদয়ের কাছাকাছি সময়ে তাদের ঘুম আসতে শুরু করে, উটের পিঠেই ঘুমিয়ে পড়ছিল তারা। অর্থাৎ ফজরের পর সবাই বেশ ক্লান্ত ছিলেন, সবাই উটের পিঠে বসেই ঘুম পেয়ে যাচ্ছিল। এদিকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছেন। লোকেরা ঘুমিয়ে পড়ায় তাদের উটগুলো এদিক ওদিক ছন্নছাড়া হয়ে পড়ছিল। মুআযের উটও পা হড়কে যায়। তিনি বর্ণনা করেন, আমি আমার উটের লাগাম ধরে ছাড়া দিতেই তা উঠে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে চমকে দেয়। ভয় পেয়ে সামনের দিকে দৌড়ে যায় নবীজির উটটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢেকে পাগড়ি পরা ছিলেন। ঘটনা কি তা দেখার জন্য পাগড়ি খুলে পেছনে তাকিয়ে দেখলেন আমাকে। নবীজি ডাক দিলেন, মুআয। মুআয বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদিকে আসো। মুআয রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি এত কাছে চলে গেলাম যে দুজনের উটের জিন একটার সাথে আরেকটা লেগে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকজন যে ছন্নছাড়া হয়ে যাচ্ছে তা তো আমি টেরই পাইনি। মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলে ওরা ঘুমিয়ে পড়েছে তো তাই ওদের উট এদিক ওদিক চলে যাচ্ছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন সেখানে তিনি আর নবীজি ছাড়া আশেপাশে আর কেউ নেই। এই সুযোগে তিনি বললেন, আল্লাহ রাসূল একটা কথা বলতে চাই, অনুমতি দেবেন? সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পাবার আশায় তক্কে তক্কে থাকতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এমন একটি কথা জিজ্ঞেস করতে চাই যা নিয়ে ভাবতে ভাবতে আমি একদম অস্থির হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করো। মুআয বললেন, আল্লাহ রাসূল, জান্নাতে ঢুকতে হলে আমাকে কি করতে হবে বলে দিন, এমন কিছু একটা বলুন যা আপনি ছাড়া অন্য কারো কাছ থেকে জানতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে একটা কথা বললেন যার বাংলা অনুবাদ এমন হয়, বাহ, তুমি চমৎকার একটা প্রশ্ন করেছ। কথাটাই তিনি তিনবার বললেন, আরও বললেন, আল্লাহ চাইলেই তোমাকে অনেক কল্যাণ দান করতে পারেন, তিনবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় এভাবে তিনবার করে বলতেন। তারপর তিনি মুআযকে বললেন, আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখবে, সালাত আদায় করবে, এক আল্লাহর ইবাদত করবে, আর এই কাজ আমৃত্যু চালিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, তুমি চাইলে আমি তোমাকে এর মাথা খুঁটি আর চূড়া কী সেগুলো কি বলবো না? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, জি জি বলে দিন, আমার বাবা মা আপনার জন্য কুরবান হয়ে যাক। ফিদাকা আবি ওয়া উম্মি, অর্থাৎ আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক, এটা উৎসাহের আতিশয্যে বলা একটা আরবি বাচনভঙ্গি, অথবা কাউকে সর্বোচ্চ প্রশংসা করতে হলে আরবরা এটা বলে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মাথাটি হলো শাহাদা, খুঁটি হলো সালাত কায়েম করা ও যাকাত প্রদান করা, এবং চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে ততক্ষণ যুদ্ধ করে যেতে বলা হয়েছে যতদিন না মানুষ সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং ঈমানের সাক্ষ্য প্রদান করে। তারা তা করলে তাদের জীবন ও সম্পদ নিরাপদ হয়ে যাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, ফরজ সালাতের পর যে আমলের মাধ্যমে জান্নাতে বান্দার মর্যাদা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় তা হলো আল্লাহর রাস্তা জিহাদ। এই কাজ করতে গিয়ে ক্লান্ত হওয়া প্রতিটি চোখ, ধুলি ধূসরিত হওয়া প্রতিটি পা এই মর্যাদা লাভ করবে। এভাবে আল্লাহর রাস্তায় বৈধ জিহাদের জন্য উৎসাহিত করেছেন তিনি। আরেকটি হাদিসে এসেছে, মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হয় আল্লাহর রাস্তায় জিহাদে ব্যবহৃত পশুর জন্য অর্থ ব্যয় করলে। একই রকম আরেকটি হাদিস ইমাম আন-নাওয়াবী তার রিয়াদুস সালেহীন গ্রন্থে উল্লেখ করেছেন, মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি নিবেদন করলাম, হে আল্লাহ রাসূল, আমাকে এমন আমল বাতলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বললেন, তুমি বিরাট কঠিন কাজ সম্পর্কে প্রশ্ন করলে, তবে এটা তার পক্ষে সহজ হবে, যার পক্ষে মহান আল্লাহ সহজ করে দেবেন। আর তা হচ্ছে এই যে, তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো শরীক স্থাপন করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, মাহে রমজানে সাওম পালন করবে এবং কাবাগৃহের হজ পালন করবে। পুনরায় তিনি বললেন, তোমাকে কি আমি কল্যাণের দরজাগুলোর কথা বাতলে দেব না? শোনো, সাওম ঢালস্বরূপ কাজ করে, সাদাকা গুনাহকে নিশ্চিহ্ন করে, যেমন পানি আগুনকে নিশ্চিহ্ন করে দেয়, আর মধ্যরাত্রিতে মানুষের নামাজ। অতপর তিনি এই দুটি আয়াত পড়লেন, যার অর্থ, তারা শয্যা ত্যাগ করে, আশায় বুক বেঁধে এবং আশঙ্কায় ভীতিবিহ্বল হয়ে তাদের প্রতিপালককে আহ্বান করে, এবং আমি তাদেরকে যেসব জীবিকা দান করেছি তা থেকে তারা ব্যয় করে থাকে। তাদের সৎকর্মের পুরস্কারস্বরূপ তাদের জন্য নয়নপ্রীতিকর যা কিছু লুকায়িত রাখা হয়েছে কেউ তা অবগত নয়। সূরা সাজদা আয়াত 16 এবং 17। তারপর বললেন, আমি তোমাকে সব বিষয়ের মস্তক, তার খুঁটি আর তার উচ্চতম চূড়া কি বাতলে দেব না? আমি বললাম, অবশ্যই বাতলে দিন হে আল্লাহ রসুল। তিনি বললেন, বিষয়ের মস্তক হচ্ছে ইসলাম, তার স্তম্ভ হচ্ছে নামাজ এবং তার উচ্চতম চূড়া হচ্ছে জিহাদ। পুনরায় তিনি প্রশ্ন করলেন, আমি কি তোমাকে সেসবের মূল সম্বন্ধে বলে দেব না? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহ রসুল। তখন তিনি নিজ জিভটিকে ধরে বললেন, তোমরা এটিকে সংযত রাখো। মুআয রাদিল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রসুল, আমরা যে কথা বলি তাতেও কি আমাদেরকে হিসাব দিতে হবে? তিনি বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক হে মুআজ। মানুষকে তাদের নিজেদের জিভ ঘটিত পাপ ছাড়া অন্য কিছু কি তাদের মুখ থুপড়ে জাহান্নামে নিক্ষেপ করবে? এই একটি হাদিসের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে, যা প্রত্যেকটি মুসলিমদের মেনে চলা খুব গুরুত্বপূর্ণ। হাদিসের কিতাবে পাওয়া যায় যে, তাবুকে পৌঁছানোর দিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দেন। খুতবার হাদিসটি বর্ণনা সূত্র এমনিতে দুর্বল, তবে কিছু কিছু অংশ সহিহ সনদেও এসেছে। আলবিদা ওয়া নিহায়াতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন, তাবুক যুদ্ধে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহগামী হলাম। পথে কোনো এক মঞ্জিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন এবং সকালের সূর্য এক বল্লম বরাবর উঁচু হবার আগ পর্যন্ত তার চোখ খুলল না। এ সময় জেগে তিনি উঠতে বললেন, হে বিলাল, আমাদের পক্ষে ফজরের ওয়াক্তের প্রতি নজর রাখবে, এ কথা কি তোমাকে আগেই বলে রাখিনি? বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুম আমাকে তেমনই পেয়ে বসেছিল যেমনটা আপনাকে পেয়ে বসেছিল। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থান ক্ষেত্র ছেড়ে একটু সরে এসে সেখানে সালাত আদায় করলেন এবং দিনের অধিকাংশ সময় ও রাতভর সফর করে সকালবেলা তাবুকে উপনীত হলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা দেন। নবীজি মিম্বারে উঠে দাঁড়ান, আল্লাহর যথাযথ প্রশংসা পাঠ করলেন, তারপর বললেন, আল্লাহর কিতাবই অন্যতম বাণী, আর তাকওয়ার বাণী হল দৃঢ়তম হাতল। ইব্রাহিম আলাইহিস সালামের পথই সর্বোত্তম পথ, আর সর্বোত্তম সুন্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সর্বশ্রেষ্ঠ কথা আল্লাহর জিকির, সর্বোত্তম কাহিনী কোরআনে বর্ণিত কাহিনী। ইখলাস ও নিষ্ঠা সহকারে কৃত কাজগুলোই সর্বোত্তম কাজ, আর নিকৃষ্টতম কাজ বিদআত। নবীদের দেখানো হিদায়ত সর্বোত্তম হিদায়ত, শ্রেষ্ঠতম মৃত্যু শাহাদাতের মৃত্যু। সবচেয়ে অন্ধকার অন্ধত্ব হল আল্লাহর পথে হিদায়ত পাওয়ার পর পথভ্রষ্ট হয়ে যাওয়া। শ্রেষ্ঠতম কাজ হল সেটাই যা দুনিয়া ও আখিরাতে উপকারে আসে। সর্বোত্তম জ্ঞান সেটাই যে জ্ঞান অনুযায়ী কাজ করা হয়। নিকৃষ্টতম অন্ধত্ব হৃদয়ের অন্ধত্ব। উপরের হাত অর্থাৎ দাতার হাত গ্রহিতার হাতের চেয়ে উত্তম। অতিরিক্ত পেয়ে কাণ্ডজ্ঞান হারানোর চেয়ে অল্পে তুষ্টি উত্তম। নিকৃষ্টতম অজুহাত মৃত্যু সময় প্রদত্ত অজুহাত, আর নিকৃষ্টতম অনুশোচনা শেষ বিচারের দিনের অনুশোচনা। কিছু লোক কদাচিত জুমার সালাতে আসে, কেউ কদাচিত আল্লাহকে স্মরণ করে। মিথ্যেবাদে জীব হল নিকৃষ্টতম পাপ। শ্রেষ্ঠতম প্রাচুর্য অন্তরের প্রাচুর্য। সর্বশ্রেষ্ঠ পাথেয় তাকোয়া, প্রজ্ঞার চূড়া হল আল্লাহকে ভয় করা। হৃদয়ে বিরাজকারী সর্বশ্রেষ্ঠ বস্তু ইয়াকিন। মদ সকল পাপের জননী, নারী শয়তানের প্রবেশপথ। নিকৃষ্টতম আয় সুদ, নিকৃষ্টতম খাবার ইয়াতিমের সম্পদ। অপরের ভুল থেকে শিক্ষা গ্রহণকারী সৌভাগ্যবান।
হাদিসটি বেশ দীর্ঘ। হাদিসের একটি অংশ বুখারিতে এসেছে, সেখানে বর্ণিত আছে, মুমিনকে অভিশাপ দেওয়া পাপ আর তার সাথে যুদ্ধ করা কুফর, গীবত করা তার মাংস খাওয়ার সমতুল্য, তার রক্তপাত যেমন নিষিদ্ধ, সম্পদ আত্মসাত করাও তাই। যে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করবেন, রাগ নিয়ন্ত্রণ করলে আল্লাহ পুরস্কার দেবেন, বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ দেবেন হারানো বস্তুর চেয়েও উত্তম কিছু। যে লোক দেখাতে চায় আল্লাহ তাকে শাস্তি প্রদানের মাধ্যমে দৃষ্টান্তে পরিণত করবেন, ধৈর্য ধারণ করলে আল্লাহ আরও দেবেন। সবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, হে আল্লাহ আমাকে ও আমার উম্মতকে মাফ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ছিল এমনই, সংক্ষিপ্ত, শ্রুতিমধুর ও প্রাসঙ্গিক। প্রতিটি বাক্যই গভীর অর্থপূর্ণ, প্রতিটি শব্দ আর বাক্যের ব্যাখ্যা নিয়ে আলাদা করে খুতবা দেয়া যায়। আমরা গত পর্বে রাজা উকাইদের ঘটনা আলোচনা করেছিলাম। মুসলিম বাহিনী তাবুকে অবস্থানকালেই উকাইদ মিত্রতার বহিঃপ্রকাশ হিসেবে বেশ কিছু উপহার পাঠায়। এর মধ্যে এমন একটি শাল ছিল যেমনটা মুসলিমরা আগে কখনো দেখেনি, এমনকি তাতে স্বর্ণের কিছু হালকা কারুকাজও ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পড়লে সাহাবিরা মুগ্ধ হয়ে কাপড়টির সৌন্দর্য দেখেন। এক বর্ণনা আছে, সাহাবিরা মুগ্ধ হয়ে কাপড়টির চারপাশে হেঁটে হেঁটে দেখছিলেন। মনে রাখা প্রয়োজন, আমরা এমন একটা সময়ের কথা বলছি যখন আরবদের দারিদ্র ছিল প্রকট, বিশেষ করে হিজাজ অঞ্চলের কথা তো বলাই বাহুল্য। জমজম ছাড়া অন্য কোনো পানির উৎসও ছিল না তাদের, সব পণ্য বাইরে থেকে আমদানি করত, এমনকি মুদ্রাও ব্যবহার করত রোমান বা পারস্যের। তাই এত সুন্দর সেলাই করা কাপড় দেখে সাহাবিরা অভিভূত হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন, তোমরা এতেই মুগ্ধ হয়ে গেছ? আল্লাহর কসম, জান্নাতে সাদ বিন মুয়াজ যে রুমাল ব্যবহার করে তা এই পুরো কাপড়ের চেয়েও মূল্যবান। তাবুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ২০ দিন অবস্থান করেন। এই অবস্থানকালের আরও একটি খুতবার বর্ণনা পাওয়া যায়। একদিন তিনি সালাতের পরে উঠে দাঁড়িয়ে বলেন, আজ আল্লাহ আমাকে এমন পাঁচটি জিনিস দিয়েছেন যা আমার আগে আর কাউকে দেননি। ১. আমার পূর্ববর্তীরা প্রেরিত হয়েছিলেন নিজ নিজ জাতির কাছে, আর আমাকে পাঠানো হয়েছে সমগ্র মানবজাতির জন্য। ২. আল্লাহ আমাকে সাহায্য করেছেন, তাই এক মাসের দূরত্ব থেকেও শত্রুরা আমাকে ভয় করে। অর্থাৎ তাবুকের শত্রুরা এতই ভয় পেয়েছিল যে মুসলিমদের পৌঁছাতে এক মাস সময় লাগলেও গাসসান গোত্র বা রোমান সেনা কেউই আক্রমণে আসেনি। ৩. আমার জন্য গনিমত হালাল, আগেকার জাতিগুলোর জন্য তা ছিল না। অর্থাৎ আগেকার নবীদের সময়ে আসমান থেকে আগুনের গোলা এসে সব গনিমত পুড়িয়ে দিত, এভাবে আল্লাহ তাদের আমল কবুল হওয়ার সংকেত দিতেন। ৪. সমগ্র জমিন আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে, আমার উম্মতের যে কেউ যেখানেই থাকবে সালাতের সময় হলে সেখানেই অজু করে সালাত পড়বে, আগের উম্মতসমূহ শুধু নির্দিষ্ট জায়গাতেই সালাত পড়তে পারত। ৫. আল্লাহ আমাকে ইচ্ছে মতো একটি দোয়া করতে বলেছেন, আমি সেটা কিয়ামতের দিন তোমাদের জন্য তুলে রেখেছি, তোমাদের যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে এই পঞ্চম জিনিসটি পাবে, অর্থাৎ উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত। সমগ্র উম্মাহ একসময় এর কারণে জান্নাতে প্রবেশ করবে। কিছু ভবিষ্যৎবাণীও করেন তিনি, যেমন মুসলিমরা রোম আর পারস্য বিজয় করবে, এবং এমনটাই হয়েছে। খেয়াল করুন, তাবুকে থাকাকালীন কিন্তু তিনি রোম আর পারস্যের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছিলেন, সেখানেই তিনি এই ঘোষণা দেন। এবার আমরা আলোচনা করব দুই সাহাবির কাহিনী, যারা তাবুকের যুদ্ধে মূল বাহিনীর সাথে যোগ দিতে পারেননি, কিন্তু পরবর্তীতে একা একাই যোগ দেন। এত দূরের পথ একা একা পাড়ি দেওয়া নিঃসন্দেহে সহজ বিষয় ছিল না, কিন্তু এই সাহাবিরা ছিলেন দীন ইসলামের প্রতি আন্তরিক, তাই প্রতিকূলতা সত্ত্বেও ঝুঁকি নিয়ে হলেও তারা শেষ পর্যন্ত তাবুকের যুদ্ধে অংশ নেন। এই দুই সাহাবি হলেন আবু যর গিফারি এবং আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহুমা। প্রথমে আমরা আলোচনা করব আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। মুসলিম সেনাবাহিনী সুনায়াতুল ওয়াদা নামক স্থানে পৌঁছানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বাহিনীর বিভিন্ন ভাগের জন্য কমান্ডার নিযুক্ত করে তাদের হাতে পতাকা তুলে দেন। এই অভিযানে গাইড ছিলেন ইলকিমা ইবিন আল ফাগোয়া রাদিয়াল্লাহু আনহু, আব্বাস ইবিন বিশর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নিরাপত্তার দায়িত্বে। আমরা আগেই বলেছি, তাবুকের যুদ্ধে মুসলিমদের জিহাদের দিকে গণ আহ্বান করা হয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ এতে বিশ্বাস করে এমন প্রত্যেক মুসলিমই এই আহ্বানে সাড়া দেয়, তবে অল্প কিছু লোক বাদে। সবার জন্য অপেক্ষা করাও যুক্তি ছিল না। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো অমুক যুদ্ধে আসেনি, তখন রাসূলুল্লাহ বলতেন তার কথা বাদ দাও, তার মধ্যে যদি ভালো কিছু থেকে থাকে তাহলে আল্লাহ তাকে তোমাদের পথ অনুসরণ করাবেন, আর যদি ভালো কিছু না থেকে থাকে তাহলে আল্লাহ তার হাত থেকে তোমাদের রেহাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো আবু যর আমাদের সাথে আসেননি, তখনও তিনি একই কথা বললেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আবু যর আল গিফারি, তার কথা এর আগেও আলোচনা হয়েছে। তিনি বেশ প্রথম দিকের একজন মুসলিম, ইসলাম গ্রহণ করে তিনি তার গিফার গোত্রে ফিরে যান এবং তার দাওয়ার বদৌলতে গিফার গোত্র ইসলাম গ্রহণ করে। হিজরতের পর তিনি আর তার গোত্র মদিনায় চলে আসেন। অগ্রগামী মুসলিম হিসেবে আবু যর তাবুকে অংশ নেবেন, এটাই ছিল কাম্য, কিন্তু তাকে দেখা গেল না। আসলে আবু যর রাদিয়াল্লাহু আনহু মূল বাহিনীর পেছনে ছিলেন, কিন্তু তার উটটি ছিল ধীর গতির, তাই তিনি পিছিয়ে পড়েন। অনেকটা পিছিয়ে যাওয়ায় তিনি তার জিনিসপত্র নিয়ে উট থেকে নেমে গিয়ে তপ্ত মরুভূমির বুকে হেঁটেই রওনা দেন। মুসলিমরা দেখতে পেল দূর দিগন্তে একজন মানুষ একা একা হেঁটে আসছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা যেন আবু যর হয়। আসলেই তাই হলো। সেই মানুষটি কাছে এলে দেখা গেল তিনি আর কেউ নন, আবু যর রাদিয়াল্লাহু আনহু। আবু যর রাদিয়াল্লাহু আনহুর আগমনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। রাসূলুল্লাহ বললেন আল্লাহ আবু যরের উপর রহমত বর্ষণ করুন, সে একা এসেছে, একাই চলে যাবে, আর কিয়ামতের দিন তাকে একাই উত্থিত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী আক্ষরিক অর্থেই সত্য প্রমাণিত হয়েছিল বেশ কিছু বছর পর। তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকাল, মুসলিম সাম্রাজ্য অঢেল বিত্ত বৈভব অর্জন করেছে। আবু যর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুব সাদাসিধে একজন মানুষ, বড় হয়েছিলেন কঠিন মরু এলাকায়, স্বভাবে তিনি ছিলেন কিছুটা রাগী এবং কঠোর প্রকৃতির। তিনি ছিলেন একজন জাহিদ, দুনিয়া বিমুখ ব্যক্তি, কঠোরভাবে জুহুদ করতেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মুসলিমদের প্রয়োজনের বেশি সম্পদ জমা করা হালাল নয়। তিনি মনে করতেন যা কিছু প্রয়োজনের চাইতে বেশি তা দরিদ্রদের দান করা ও অন্যান্যদের ভালো কাজে ব্যয় করতে হবে। যদিও শক্তিশালী অভিমত হল একজন ব্যক্তি তার সম্পদের উপর জাকাত দেবার পর বাকি সম্পদ তার জন্য হালাল হবে এবং সে চাইলে জমা করতে পারে, রেখেও যেতে পারে। সম্পদ পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়ার অনুমোদন যদি ইসলামে নাই থাকত তাহলে মিরাস বা উত্তরাধিকারের বিধানগুলো থাকার কোনো অর্থই নেই। যাই হোক, আবু যর রাদিয়াল্লাহু আনহুর জুহুদ ছিল এতটাই কঠোর যে জনগণ ও শাসন কর্তৃপক্ষের সাথে তার ঠিকমতো বনিবনা হচ্ছিল না। উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে আবু যর রাদিয়াল্লাহু আনহু শামে ছিলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন শামের গভর্নর। রোমানদের সাথে তখন জিহাদ চলছিল, তাই শাম হয়ে ওঠে গনিমতের আধার, প্রচুর গনিমত আসত এবং আবু যর রাদিয়াল্লাহু আনহু এতে খুশি ছিলেন না। তিনি জনগণকে বকাঝকা করতেন, তারা সম্পদ জমা করত সে কারণে তাদের তিরস্কার করতেন। বিষয়টা জনমনে অসন্তোষের জন্ম দেয়, তাই গভর্নর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুকে চিঠি দিয়ে আবু যর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অভিযোগ করে জানালেন যে তার জন্য শামের স্বাভাবিক জীবনে বিঘ্ন ঘটছে। উসমান রাদিয়াল্লাহু আনহু তখন আবু যর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় ফিরে আসতে বললেন, কেননা শাম আসলে আবু যরের জন্য উপযুক্ত জায়গা ছিল না। আবু যর রাদিয়াল্লাহু আনহু শাম ত্যাগ করে মদিনায় ফিরে এলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন তিনি চাইলে মদিনায় থাকতে পারেন, কিন্তু আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন আপনাদের দুনিয়ার সাথে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না, আমাকে আমার মতো থাকতে দিন, আমাকে আর রাবজাতে যেতে দিন। আর রাবজা হলো মদিনার কাছেই মরুভূমিতে ছোট্ট একটি গ্রামের মতো। উসমান রাদিয়াল্লাহু আনহু আবু যরকে ছেড়ে দিলেন, জোরাজুরি করলেন না। তিনি এতটাই দুনিয়াবিমুখ ছিলেন যে মুসলিমদের দুনিয়াবি সমৃদ্ধি হবে এই দৃশ্য তার একেবারেই ভালো লাগছিল না। উসমান তাকে বললেন আমি আপনাকে কিছু উট দিতে চাই। আবু যর বললেন না, আমি এসব চাই না, আমি নিজের মতো করে চলতে পারব। আবু যর রাদিয়াল্লাহু আনহু আর রাবজায় চলে গেলেন এবং সেখানেই বাস করতে লাগলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু একা একা জীবন কাটাতে লাগলেন, আল্লাহর ইবাদতে ডুবে থাকলেন। একসময় তার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এলো। মৃত্যুশয্যায় তখন মরুভূমির মাঝখানে তার সাথে ছিলেন শুধুমাত্র তার স্ত্রী এবং সেবক, কোনো প্রতিবেশী বা বন্ধুবান্ধব ছিল না। যে মহান সাহাবি একসময় ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, আবু বকর, ওমর ও উসমান রাদিয়াল্লাহু আনহু সময় ছিলেন তিনি একজন আলিম, একজন মুফতি, অথচ দুনিয়া ত্যাগ করার সময় তিনি আজ সম্পূর্ণ একা, কোনো ছাত্র বা বন্ধু কেউই নেই। তার স্ত্রী কাঁদতে লাগলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? স্ত্রী উত্তর দিলেন, তুমি কিভাবে আশা করো আমি কাঁদব না? তুমি মারা যাচ্ছ আর তোমাকে দাফন করার মতো আমার কিছু নেই, তোমাকে একা দাফন করার মতো শক্তিও আমার নেই। আবু যর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে আশ্বস্ত করে বললেন, কেঁদো না, আমি এক জমায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে একজন শূন্য ভূমিতে মৃত্যুবরণ করবে এবং তার দাফন প্রত্যক্ষ করবে মুমিনদের একটি দল। সেই জমায়েতের আমি ছাড়া সবাই মারা গেছে, তারা সকলেই দলবদ্ধ ছিলেন, কাজেই আমি সেই ব্যক্তি যে একা মৃত্যুবরণ করে হাদিসটিকে সত্য প্রমাণ করব। তুমি বরং বাইরে যাও আর গিয়ে রাস্তার দিকে চোখ রাখো, যখন আমি মারা যাব আমাকে গোসল দিও, কাফনে ঢেকে দিও আর আমাকে রাস্তার ওপাশে রেখে এসো। যে মুসাফির দলের সাক্ষাৎ তুমি পাবে তাদেরকে বলবে, এ হচ্ছে আবু যর। আবু যর রাদিয়াল্লাহু আনহু একদিন দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার স্ত্রী এবং সেবক তার কথা মতো সব কিছু করলেন। তার স্ত্রী রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন একটি কাফেলা আসবে এবং তার স্বামীকে দাফন করবে। অবশেষে একটি কাফেলা এলো। সেই কাফেলাটি আসছিল কুফা থেকে। সেখানে ছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন জানলেন এটা আবু যর রাদিয়াল্লাহু আনহুর লাশ, তখনই তার মনে পড়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ রাসূল সত্যই বলেছিলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু একাই এসেছে, একাই যাবে আর একাই পুনরুত্থিত হবে। এরপর আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু যর রাদিয়াল্লাহু আনহুর জানাজায় ইমামতি করলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহুর দাফন সম্পন্ন হল। আবু যর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা আর নেতৃত্বকে তীব্রভাবে অপছন্দ করতেন। একবার আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তার সাথে দেখা করতে এসেছিলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু তখন ঘরের কাজ করছিলেন। ভাই হিসেবে তাকে সাহায্য করতে গেলে আবু যর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমাকে আমার মতো থাকতে দাও। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো তোমার ভাই। আবু যর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছিলেন, না, নেতৃত্বের পদ গ্রহণ করার আগ পর্যন্ত তুমি আমার ভাই ছিলে। আমির হিসেবে নিযুক্ত বা সরকারি কাজের সাথে জড়িত ব্যক্তি থেকে আবু যর রাদিয়াল্লাহু আনহু দূরত্ব বজায় রাখতেন। আবু যর রাদিয়াল্লাহু আনহুর মতো জীবনযাপন করা হয়তো এখন সম্ভব নয়, কিন্তু নিজেদের অবস্থাকে আবু যর রাদিয়াল্লাহু আনহুর জীবনের সাথে অন্তত তুলনা করা যেতে পারে। এখনকার মুসলিমদের জীবনে প্রাচুর্য আছে, জীবনের নিরাপত্তা আছে, আছে সম্পদ এবং স্বাচ্ছন্দ্য। আবু যরের সেসব কিছুই ছিল না, কাফনের জন্য এক টুকরো ভালো কাপড়ও ছিল না, কিন্তু ছিল তাকওয়া, যা এখন দুর্লভ, তাই মুসলিমদের আজ সব থেকেও কিছু নেই। দ্বিতীয় কাহিনীটি আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। পিছিয়ে থাকা সাহাবিদের মধ্যে আরও একজন ছিলেন আবু খাইসামা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্য মুসলিমরা যখন অভিযানে, তখন আবু খাইসামা বসে আছেন আরিশে। আরিশ গাছের ডাল দিয়ে বানানো এক ধরনের বিশেষ কোড়ে ঘর। গরমকালে সেই ঘরের উপর পানি ঢালা হলে তা শীতল ও আরামদায়ক হয়ে যেত। বলা যেতে পারে আরিশ ছিল প্রাকৃতিক এয়ার কন্ডিশনার। তার দুই ঘরে ছিল দুইজন স্ত্রী। আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকে দেখলেন তার স্ত্রীরা তার জন্য খাবার পানীয় প্রস্তুত করে রেখেছেন। হঠাৎ তার মনে হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বললেন, আল্লাহ রাসূল তপ্ত সূর্য আর গরম বাতাসে বসে আছেন আর আবু খাইসামা বসে আছে সুশীতল ছায়া এক সুস্বাদু খাবার আর সুন্দর স্ত্রীদের মাঝে। এ হতে পারে না, আল্লাহর কসম, আমি এই দুই ঘরের একটিতেও প্রবেশ করব না যতক্ষণ না আমি আল্লাহ রাসূলের অনুসরণ করি। কাজে তোমরা আমার জন্য রসদ প্রস্তুত করো। তার স্ত্রীরা তার জন্য সব কিছু প্রস্তুত করে দিলেন। আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে চড়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হয়ে যান। যাত্রাপথে ওমাইর ইবনে ওহাব রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গী হিসেবে পেয়ে যান। ওমাইর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত মক্কা থেকে আসছিলেন বা অন্য কোনো কারণে তার দেরি হয়ে যায়। তাবুক গিয়েই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার দেখা পান। আবু খাইসামা ওমাইর রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করলেন যেন তিনি একা গিয়ে প্রথমে আল্লাহ রাসূলের সাথে কথা বলতে পারেন। ওমাইর রাদিয়াল্লাহু আনহু তার অনুরোধ রাখলেন। দূর থেকে সাহাবীরা দেখলেন কেউ একজন আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা যেন আবু খাইসামাই হয়। আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহু কাছে এলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তো নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলে আবু খাইসামা। আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহু এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো ঘটনা খুলে বলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। একজন আদর্শ নেতা হিসেবে তাকে সাবধান করলেন এবং তার প্রতি দয়াও করলেন। আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহুর কাহিনী থেকে শিক্ষা হলো, একজন মুসলিম হোঁচট খায়, কিন্তু হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়ায়। একজন মুসলিম ভুল করে, কিন্তু তার বিবেক তাকে শোধরাতে বাধ্য করে। একজন মুসলিম দিনের মধ্যে পিছিয়ে পড়ে, কিন্তু সে অনুশোচনা করে, আর সেই অনুশোচনা তাকে দ্বিগুণ উৎসাহে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে যারা ভয় করে, যদি শয়তানের কুমন্ত্রণা তাদের কখনো স্পর্শ করে, তবে তারা সাথে সাথে আত্মসচেতন হয়ে আল্লাহকে স্মরণ করে এবং তাদের চোখ খুলে যায়। সূরা আরাফ আয়াত 201। তাবুক থেকে ফেরার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকরা হত্যা করার চেষ্টা করে। ইবনে কাসির বর্ণনা করেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু এবং হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন উটনির লাগাম ধরে তার আগে আগে চলছিলাম, আর আম্মার রাদিয়াল্লাহু আনহু পেছন থেকে উট হাঁকাচ্ছিলেন, কিংবা আমি পেছন থেকে হাঁকাচ্ছিলাম আর আম্মার রাদিয়াল্লাহু আনহু তার আগে আগে লাগাম টেনে চলছিলেন। আমরা পাহাড়ি ঘাটের কাছাকাছি পৌঁছলে 12 জন আরোহীকে তার পথ রোধ করে দাঁড়িয়ে থাকতে দেখলাম। বর্ণনাকারী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ আকর্ষণ করলাম। তিনি তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে গা ঢাকা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, লোকগুলিকে তোমরা চিনতে পেরেছ? জি না ইয়া রাসূলুল্লাহ, তারা তো মুখসাবৃত ছিল, তবে আমরা তাদের বাহনগুলো চিনতে পেরেছি। তিনি বললেন, এরা কিয়ামত পর্যন্ত চলমান মুনাফিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত, আর ওদের সংকল্পের কথা তোমরা কি অনুধাবন করেছ? আমরা বললাম, জি না। তিনি বললেন, তাদের ইচ্ছা ছিল গিরিপথে আল্লাহ রাসূলকে আক্রমণ করে তাকে সেখানে ফেলে দেওয়া। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের গোত্রের কাছে কেন ফরমান পাঠাচ্ছেন না, যাতে করে প্রতি গোত্র তাদের অভিযুক্ত ব্যক্তির ছিন্ন মস্তক আপনার কাছে পাঠিয়ে দেয়? তিনি বললেন, আরবরা পরস্পর এমন কথা বলাবলি করবে যে মুহাম্মদ তার দলের সহায়তায় লড়াই করে অবশেষে আল্লাহ তাকে বিজয় করলে তাদের বিপক্ষে হত্যাযজ্ঞ চালাতে শুরু করেছে, যা আমি পছন্দ করি না। তারপর বললেন, ইয়া আল্লাহ, তাদের গায়ে দুবাইলা নিক্ষেপ করুন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, দুবাইলা কি? তিনি বললেন, তা হলো আগুনের শিখা, যা তাদের প্রত্যঙ্গের মর্মমূলে মৃত্যুবান রূপে আঘাত হানবে, তাতে সে হালাক হয়ে যাবে। আজকের পর্বে আমরা সব শেষে আলোচনা করব মসজিদ আদ-দিরার নিয়ে, যেটি ছিল মুনাফিকদের মসজিদ। মদিনা থেকে রওনা হবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি নবনির্মিত মসজিদে সালাত পড়ার জন্য আহ্বান করা হয়েছিল। মদিনার পাশের কিছু লোক মসজিদটি নির্মাণ করেছিল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা চাই এই মসজিদে সালাত আদায় করে আপনি একে বরকতময় করে তুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, এখন তো আমরা সফরে আছি, যখন আমি ফিরে আসব ইনশাআল্লাহ তখন সালাত আদায় করব। এই মসজিদের কাহিনী সম্পর্কে জানার আগে আবু আমের সম্পর্কে জানা প্রয়োজন। সে ছিল খাজরাজ গোত্রের এক বিশিষ্ট নেতা। জাহিলিয়াতের সময় তার নাম ছিল আবু আমির আর রাহিব। রাহিব মানে পাদ্রি, কারণ সে ছিল আল্লাহর একনিষ্ঠ উপাসক। সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। খাজরাজের লোকেরা ইসলাম গ্রহণ করলেও সে তার ধর্মেই অটল থাকে। শুরু থেকেই তার ছিল প্রবল ইসলাম বিদ্বেষ। উহুদের যুদ্ধে সে ছিল কুরাইশ পক্ষে শক্তি। তার খনন করা গর্তে পড়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল এবং শিরস্ত্রাণ থেকে কিছু লোহার টুকরা ওনার গালের ভিতরে ঢুকে গিয়েছিল। কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সুবিধা করতে পারছিল না। এই অবস্থায় সে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হিরাক্লিয়াসের সাথে দেখা করতে যায় এবং মদিনা দখল করার জন্য তাকে সেনাবাহিনী পাঠাতে আহ্বান করে। হিরাক্লিয়াস তাকে সাহায্য করার ব্যাপারে কথা দেয়। আবু আমের প্রায়ই মদিনায় তার বন্ধু মুনাফিকদের চিঠি লিখে আশ্বাস দিত যে ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সে সেনাবাহিনী নিয়ে হাজির হবে। সে তাদেরকে অনুরোধ করল তারা যেন নিজস্ব একটি ঘাঁটি তৈরি করে, যেখানে বসে তারা নিজেদের এজেন্ডা ছড়িয়ে দিতে পারবে, ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করবে, নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ ও যোগাযোগ রক্ষা করবে। তার চিঠির সূত্র ধরে মুনাফিকরা মসজিদে কুবার পাশে নতুন একটি মসজিদ নির্মাণ করে। এই মসজিদে সালাত আদায় করতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানানো হয়। তাদের যুক্তি ছিল, শীতের দিনে দুর্বল ও অসুস্থ লোকেরা যেন ঘরের কাছে সালাত আদায় করতে পারে, সেজন্য তারা মসজিদটি নির্মাণ করেছে। এই মসজিদ নিয়ে যেন কোনো সন্দেহ সৃষ্টি না হয়, এজন্য তারা আল্লাহ রাসূলকে সেখানে সালাত আদায় করতে অনুরোধ করে। কারণ আল্লাহ রসুলের সালাত আদায় করার অর্থ সেই মসজিদকে বৈধতা দেওয়া। নতুন নির্মাণকৃত মসজিদে ছিল মুনাফিকদের একটি ঘাঁটি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কখনোই সালাত আদায় করেননি। তাবুক থেকে মদিনায় ফেরার পথে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহির মাধ্যমে মুনাফিকদের এই পরিকল্পনা প্রকাশ করে দেওয়া হয়।
والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين
মুনাফিকদের মধ্যে যারা তোমাদের ক্ষতি সাধন করার জন্য মসজিদ দিরা নির্মাণ করেছে, তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার বিরোধিতা করা, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং আগে যারা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করে আসছে তাদের জন্য ঘাঁটি প্রস্তুত করা। তারা তোমাদের কাছে কসম খেয়ে বলবে যে আমরা সৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এটা করিনি। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন এরা অবশ্যই মিথ্যাবাদী। তুমি ইবাদতের উদ্দেশ্যে কখনও সেখানে দাঁড়াবে না। তোমার তো দাঁড়ানো উচিত সেখানে যেই মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। সেখানে রয়েছে এমন কিছু লোক যারা পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন। সূরা আত-তাওবা আয়াত 107 এবং 108। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মসজিদে সালাত আদায় করতে নিষেধ করেছেন, বরং এমন মসজিদে সালাত আদায় করতে বলেছেন যেটা প্রথম থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত এবং যেখানে মুমিনরা থাকে যারা পবিত্র হতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর এই মসজিদকে আগুনে পুড়িয়ে মাটির সাথে সম্পূর্ণ মিশিয়ে দেওয়ার আদেশ দেন।
আফামান আসসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসসাসা বুনিয়ানাহু خَيْرٌ أَمَّنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ لَا يَزَالُ بُنْيَانُهُمُ الَّذِي بَنَوْا رِيبَةً فِي قُلُوبِهِمْ إِلَّا أَن تَقَطَّعَ قُلُوبُهُمْ
যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও সন্তুষ্টির উপর, সেই ব্যক্তি উত্তম নাকি সেই ব্যক্তি যে তার ঘরের ভিত্তি দাঁড়া করিয়েছে কোনো গহ্বরের কিনারায় যা ধসে পড়ার উপক্রম এবং যা তাকে সহ অচিরেই জাহান্নামে গিয়ে পড়বে? আর আল্লাহ জালিমদের পথ দেখান না। তাদের নির্মিত ঘরটি তাদের অন্তরে সদা সন্দেহের উদ্বেগ করে যাবে, যে পর্যন্ত না তাদের অন্তরগুলো চৌচির হয়ে যায়। আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা আত-তাওবা আয়াত 109 এবং 110। এখন এই মসজিদের দিরার ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই? এক নম্বর শিক্ষা, মসজিদ আর দিরার প্রতিষ্ঠা করেছিল মুনাফিকরা। তাদের উদ্দেশ্য ছিল এই মসজিদের মাধ্যমে তাদের ইসলাম বিদ্বেষের এজেন্ডা বাস্তবায়ন করা। তার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে সালাত আদায় করিয়ে তাদের এই কার্যক্রমের বৈধতা আদায় করতে চেয়েছিল। আল্লাহ তাআলা এই মসজিদের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, দুররান ওয়া কুফরান ওয়া তাফরিকান, অর্থাৎ এটা এমন এক মসজিদ যা ক্ষতি সাধন করে, কুফরি এজেন্ডা বাস্তবায়ন করে এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। খোদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই যদি মুনাফিকরা এমন কাজ করার সাহস করে, তাহলে বর্তমান যুগে এই ফিতনার স্বরূপ কী হতে পারে তা অনুধাবন করা অত্যন্ত জরুরি। বর্তমানে মুসলিম বিশ্বে সরকার ও রাজনীতিবিদরা নিজেদের প্রভাব খাটানোর জন্য মসজিদগুলোকে ব্যবহার করছে, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আলিমদের ব্যবহার করে ফতোয়া প্রদান করাচ্ছে। কাজেই বর্তমান সময়ে কোনো মসজিদ যদি কাফেরদের এজেন্ডা প্রচার করে, তাহলে সেটিও মসজিদ আর দিরারের সমতুল্য। দিনের শত্রুদের এই ষড়যন্ত্রের ব্যাপারে মুসলিমদের সতর্ক হতে হবে। এবং দ্বিতীয় শিক্ষা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, অর্থাৎ কাফিররা এক মিল্লাত বা এক জাতি। আবু আমির ছিল একজন খ্রিস্টান। আকিদার বিচারে খ্রিস্টধর্ম ইসলামের কাছাকাছি, কারণ খ্রিস্টধর্ম মূলত তাওহিদবাদী একটি ধর্ম, যদিও খ্রিস্টানরা তাওহিদের বিশুদ্ধতা বজায় রাখেনি। সে তুলনায় মুশরিকদের আকিদা মৌলিকভাবে শিরকের উপর প্রতিষ্ঠিত। কিন্তু একজন খ্রিস্টান হয়েও আবু আমির মুসলিমদের সাথে শত্রুতা করেছে এবং মুশরিকদের আপন করে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম বদলে রেখেছিলেন আবু আমির আল ফাসিক, কারণ সে ছিল নীতিহীন পথভ্রষ্ট একটি লোক। এখন এই তাবুকের অভিযান থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার জাদ আল মাআদ কিতাবে তাবুকের অভিযান থেকে কিছু কল্যাণকর শিক্ষার কথা তুলে ধরেন। প্রথম শিক্ষা, যদি ইমাম অথবা খলিফা যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত করেন, তাহলে তাতে সাড়া দেওয়া প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। ইমাম অনুমতি দিলেই কেবল পেছনে বসে থাকার অনুমতি আছে। যে তিনটি ক্ষেত্রে জিহাদ ফরজ হয়, এর মধ্যে এটি একটি। বাকি দুটো ক্ষেত্র হল যখন শত্রুরা মুসলিম ভূমি দখল করে আর যখন দুটি সৈন্যদল ময়দানে মুখোমুখি হয়। দ্বিতীয় শিক্ষা, জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে যান ও মাল দুটো দিয়েই সমর্থন করা বাধ্যতামূলক, কারণ কোরআনে যখনই জিহাদের কথা এসেছে, যান ও মাল দুটোর কথাই এসেছে, এবং শুধুমাত্র একটি আয়াত ছাড়া প্রতিবারই মালের কথা জানের আগে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একজন যোদ্ধাকে অর্থায়ন করে, সে যেন নিজেই যুদ্ধ করল। যাদেরই আর্থিক সামর্থ্য রয়েছে, তাদেরই জিহাদের পেছনে অর্থায়ন করা বাধ্যতামূলক, যেভাবে যান দিয়ে জিহাদ করা বাধ্যতামূলক। কারণ জিহাদ তখনই সফল হয় যখন যথেষ্ট পরিমাণে সৈন্যবাহিনী এবং অর্থায়ন মজুদ থাকে। কেউ যদি যুদ্ধ করতে অসমর্থ হয়, তার জন্য সম্পদ দিয়ে জিহাদে অংশ নেওয়া বাধ্যতামূলক। তার কোনো অজুহাতই প্রযোজ্য হবে না যতক্ষণ না সে প্রমাণ করেছে সে সম্পদ দিয়ে জিহাদ করতে অসমর্থ। এবং তিন নম্বর শিক্ষা, সামুদের কূপের পানি পান করা, সে পানি ব্যবহার করে রান্না করা, রুটির মণ্ড তৈরি করা বা তাতে অজু করা জায়েজ নয়। কারণ হলো, এদের উপর আল্লাহ তাআলার গজব আপতিত হয়েছে। কেউ যখন আল্লাহর শাস্তিপ্রাপ্ত জনপদের স্থান বা বাসস্থানের পাশ দিয়ে যায়, তখন তাতে প্রবেশ করা উচিত নয় বা সেখানে অবস্থান করা উচিত নয়। যত দ্রুত সম্ভব সেটা পার হয়ে যেতে হবে, এবং যতক্ষণ না সেই স্থান পার হচ্ছে ততক্ষণ মুখ ঢেকে রাখা উচিত। মূল কথা হলো, এরকম স্থান যথাসম্ভব এড়িয়ে চলা উচিত অথবা কাঁদতে কাঁদতে প্রবেশ করা উচিত। শিক্ষা গ্রহণের উদ্দেশ্য ছাড়া এই ধরনের স্থানে প্রবেশ করা উচিত নয়। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।